আজকে আমরা পরের অংশ থেকে পড়ব, অর্থাৎ 6 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ। যাহা হোক, এইখান থেকে শুরু করব। কিন্তু তার আগে আগের দিনের একটা বিষয় বোঝানো হয়নি, সেটা 5 পৃষ্ঠায় চলে যাও। 5 পৃষ্ঠায় উপর থেকে 5 নম্বর লাইনে দেখো, এদিকে কিলচর চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত। শিবনাথ পণ্ডিতের ক্লাসের ছোট ছোট শিশু বা বালকদের এখানে চারাগাছের সঙ্গে তুলনা করা হয়েছে। চারাগাছ মানে ছোট বাচ্চা গাছ বাগানে, তার ওপর যখন বৃষ্টির সঙ্গে বরফের বড় বড় টুকরো অর্থাৎ শিল পড়ে সেই চারাগাছগুলোর ওপর, তাদের অবস্থা করুণ হয়ে ওঠে। তারা মৃত মৃতপ্রায় হয়ে ওঠে। কারো পাতা ছিঁড়ে যায়, ডাল ভেঙে যায়, নুইয়ে এইরকম অবস্থার সৃষ্টি হয়। তাই শিবনাথ পণ্ডিতের কিলচর যখন ওই বাচ্চাগুলোর ওপর পড়ে, তারাও ওই চারাগাছের মতোই, তারাও শিশু বালক, সেই জন্যেই চারাগাছের সঙ্গে তুলনা। তখন তাদের অবস্থাও ওই রকম হয়। সেই জন্যে রবীন্দ্রনাথ শিশু বলেই বা বালক বলেই তাদেরকে চারাগাছের সঙ্গে তুলনা করলেন। এবার পরের অংশে যাই, অর্থাৎ 6 পৃষ্ঠায় পর থেকে পড়ব। যাহা হোক, আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। শ্রেণীটা ছিল তৃতীয় দ্বিতীয় বিভাগ। সেখানে সেই শ্রেণীর পণ্ডিত মশাই ছিলেন শিবনাথ। শিবনাথ পণ্ডিত নিজেকে সেই প্রাচীনকালের দেবতুল্য গুরুদের সঙ্গে নিজেকে তুলনা করতেন। কিন্তু ছাত্রদের কখনো মনে হতো না এই লোকটি সেই দেবতার মতো। ইন্দ্র, চন্দ্র, বরুণ কিংবা কার্তিক যে দেবতাদের নাম করা হলো, তারা দেখতেও সুন্দর এবং মানুষের মঙ্গল, মানুষের শুভ চিন্তা তারা করেন, এসব কথা আমরা পৌরাণিক কাহিনীতে পেয়েছি, পুরাণ কাহিনীতে আছে। দেব দেবতার কাহিনী গল্প যেখানে আছে সেখানে ইন্দ্র, চন্দ্র, বরুণ, কার্তিকের কথা এইভাবেই বলা আছে। জগতের মঙ্গলের জন্যে এই দেবতারা চেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন। এখন দেখতেও তারা সুন্দর, কিন্তু শিবনাথ পণ্ডিতের চেহারাটা খুব একটা ভালো ছিল না। তার উপর তার ছাত্রদের প্রতি তার আচরণও খুব খারাপ ছিল। সেই জন্য কখনো এই রকম সুন্দর সুন্দর দেবতাদের সঙ্গে ছাত্ররা এই তাদের এই গুরুমশায়ের তুলনা কখনোই করত না। ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া ভ্রম হইত না, ভ্রম মানে ভুল, এই পণ্ডিত মশায় কখনো এই রকম দেবতার সঙ্গে তুল্য নয়। কেবল একটি দেবতার সহিত তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত, তাহার নাম যম। যম মৃত্যুর দেবতা। এত ছাত্রদের উপর অত্যাচার করত, মারধর করত, ছাত্ররা যমের সঙ্গে, মৃত্যুর দেবতার সঙ্গে তার মিল খুঁজে পেত। সাদৃশ্য মানে মিল, উপলব্ধি করা মানে হচ্ছে অনুভব করা। এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই, আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর বিলম্ব না করে। এতদিন পরে স্বীকার করিতে, গল্পকথক গল্পটা আমাদের শোনাচ্ছেন, যখন গল্পকথক আর বালক বা শিশু নন, অনেক বড় হয়ে গিয়েছেন, সেই জন্যে আগেকার কথা, সেই শিবনাথ পণ্ডিতের ক্লাসের কথা তার অনেক কথাই খুব একটা মনে নেই। তাই প্রথম লাইনেই আছে, গল্পটার প্রথম লাইনেই আছে, ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে, 2-3 শ্রেণী, 2 শ্রেণীর নিচে না 3 শ্রেণীর নিচে, সঠিকভাবে এখন আর মনে নেই। গল্পকথক এখন অনেক বড় হয়ে গিয়েছেন, বড় হয়ে তিনি বলছেন যে এতদিন পর স্বীকার করতে দোষ নাই, ভয়ও নাই, কারণ শিবনাথ পণ্ডিত এখন আর বেঁচে নেই। তার দিক থেকে অর্থাৎ পণ্ডিত মশাইয়ের দিক থেকে আর কোনো ভয়ের কারণ নেই। সেই জন্যই তিনি এই কথাটা বলতে পারছেন যে আমরা তখন ওই শিশু বয়সে মনে মনে চাইতাম যে উক্ত দেবালয়, উক্ত কথাটার মানে হচ্ছে যেটা বলা হলো, অর্থাৎ জমালয়। জমালয়ে যাওয়া মানেই হচ্ছে মৃত্যু ঘটা, ওই দেবতার আলয়ে গৃহে গমন করিতে তিনি যেন, অর্থাৎ শিবনাথ পণ্ডিত যেন আর বিলম্ব না করেন, দেরি না করেন। অর্থাৎ তার শিবনাথ পণ্ডিতের মৃত্যু হতে আর যেন বেশি দেরি না হয়, শিবনাথ পণ্ডিতের মৃত্যু হলে ছাত্রগুলো বেঁচে যাবে। সেই ছাত্ররা মনে মনে সেইটাই চাইতো। গল্পকথক বড় হয়ে এ কথা স্বীকার করছেন এবং নির্ভয় স্বীকার করছেন, কারণ এখন তিনি শিবনাথ পণ্ডিতের সামনে নেই। কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল নরদেবতার মতো বালাই আর নাই, বালাই মানে বিপদ। আর একটু পড়ি, সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই, গাছ হইতে একটি ফুল পাড়িয়া দিলে খুশি হন, না দিলে তাগাদা করিতে আসেন না। আমাদের নরদেবতাগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তাড়া করিয়া আসেন, তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না। নরদেবতা বলতে কাকে বোঝানো, বোঝালেন রবীন্দ্রনাথ। নরদেবতা তারাই যারা মানুষের সমাজে, অর্থাৎ আমাদের মধ্যে যে সকল মানুষেরা চান সাধারণ মানুষজন তাদেরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করবে, তোষামোদ খোসামোদ করবে, হাত জোড় করে থাকবে, কাকুতি মিনতি করবে, মাথা নিচু করে থাকবে। কিছু কিছু ক্ষমতাবান মানুষ এইটাই চান, রবীন্দ্রনাথ এদেরই নরদেবতা বললেন। নর মানে মানুষ, নর মানুষের বেশেই তারা দেবতার মতো নিজেদের মনে করেন। শিবনাথ পণ্ডিত নিজেকে এইরকমই মনে করতেন। এইটা বোঝাতে বলছেন সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই। সুরলোক মানে স্বর্গ, সুর মানে দেবতা, লোক মানে এখানে এলাকা, অর্থাৎ যেখানে, যে এলাকায়, যে স্থানে দেবতারা থাকেন, অর্থাৎ স্বর্গ। স্বর্গের দেবতাদের উপদ্রব, কোনো জ্বালাতন নেই, তারা আমাদের জ্বালাতন বা বিরক্ত করতে আসেন না। আমরা প্রতিদিন পুজো করি, ঠাকুরের কাছে ফুল দিই, ফুল যদি একদিন না দিলাম, একদিন যদি পুজো না করলাম, তাহলে সেই দেবতারা স্বর্গ থেকে নেমে এসে আমাদের কখনো বলেন না যে কেন তুমি আজ ফুল দিলে না, কেন তুমি আজ পুজো করলে না। তাগাদা, তাগাদা মানে যে পাওনাটা সেটা চাওয়া, সেই তাগাদা করতে আসেন না। কিন্তু আমাদের নরদেবতাগণ চান অনেক বেশি, অর্থাৎ যারা নিজেদেরকে, মানুষেও নিজেদেরকে দেবতার মতো মনে করে, তারা একটু দেবতাদের থেকেও বেশি চান। তাই তাদের তোষামোদ খোসামোদ, তাদের সামনে কাকুতি মিনতি করে থাকা, হাত জোড় করে থাকা, এইরকম কাজে যদি আমাদের একটু ত্রুটি হলো, ভুল হলো, অমনি তারা রেগে গিয়ে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন, মানে তারা অসন্তুষ্ট হন এবং আমাদের ক্ষতি সাধন করবার চেষ্টা করেন। তখন কিন্তু সেই মানুষগুলোকে আর দেবতার মতো দেখতে হয় না, তখন তারা অত্যন্ত নিকৃষ্ট মানুষে পরিণত হয়, অর্থাৎ নিম্নমানের মানুষে পরিণত হয়। শিবনাথ পণ্ডিত এইরকমই একজন মানুষ ছিলেন। ছাত্রদের যদি সামান্য ভুল ত্রুটি হতো তাকে ভক্তির শ্রদ্ধা দেখাতে গিয়ে, অমনি সেই ছাত্রের ওপর তার কিলচর পড়ত, অথবা মুখের খারাপ খারাপ কথাও সেই ছাত্রকে শুনতে হতো। এতদূর পর্যন্ত আমরা যতটুকু পড়লাম তার মধ্যে আমরা পেলাম শিবনাথ পণ্ডিত ছাত্রদের প্রতি কেমন আচরণ, বা শিবনাথ পণ্ডিত সম্বন্ধে ছাত্রদের কেমন ধারণা ছিল, শিবনাথ পণ্ডিত আর কি করতেন ছাত্রদের উপর। বলছে বালকদের পীড়ন, পীড়ন মানে অত্যাচার, বালকদের পীড়ন করবার জন্যে আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ ভয়ঙ্কর। তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন। নাম জিনিসটা যদি চ শব্দ বই আর কিছুই নয়, কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করিবার জন্য, রাষ্ট্র মানে প্রচার, নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে, এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না। এইটা একটা বিরাট অস্ত্র ছিল শিবনাথ পণ্ডিতের। হঠাৎ করে কোনো বালকের একটা নতুন নাম দিয়ে ফেললে অবশ্যই সেই নামটা অত্যন্ত কৌতুকপূর্ণ বা বিদ্রুপাত্মক নাম, যেটাতে সেই নামটা দিয়ে দিলে অন্যান্য বালকরা তাকে সেই নাম ধরে খেপাতে পারে। নাম জিনিসটা খুব সামান্য, কয়েকটা অক্ষরের যোগফল একটা নাম, কিন্তু আসলে সেটা নিদারুণ। কিরকম নিদারুণ? নতুন নাম করো, ছেলেদের নতুন নাম দিতেন। মানুষ নিজের থেকেও নিজের নামটাকে বেশি ভালোবাসে। নিজের নাম প্রচার হবে, বিখ্যাত হবে জগতে, তার নিজের নামটা অমর হয়ে থাকবে, কোনোদিন লোকে ভুলবে না, এর জন্যে মানুষ অনেক কষ্ট স্বীকার করে। তোমরা জানো যে সকল মহাপুরুষরা তাদের বড় বড় কাজ করে জগতে বিখ্যাত হয়েছেন, এবং সেই মহাপুরুষে বা মহামানবে পরিণত হওয়ার জন্যে তারা শিশুকাল থেকে যেভাবে পরিশ্রম করেছেন, খেটেছেন, তার জন্যেই তারা এমন কিছু কীর্তি রেখে যেতে পেরেছেন যার জন্যে তাদের নাম অমর। আমরা স্বামী বিবেকানন্দই বলি, রবীন্দ্রনাথই বলি, আইনস্টাইনকেই বলি, তাদের সারা জীবন ধরে কঠোর সাধনা বা পরিশ্রমই তাদেরকে বিখ্যাত করে দিয়েছে। এটাই হচ্ছে কষ্ট স্বীকার। কষ্ট স্বীকার করেছিলেন বলেই তাদের নাম, তারা কবে পৃথিবী থেকে চলে গেছেন আজও তাদের নাম আমরা স্মরণ করি, মনে করি। আবার আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন দেশকে রক্ষা করবার জন্যে, দেশকে বাঁচানোর জন্যে অনেক মহাপুরুষ নিজের জীবন উৎসর্গ করেছেন। যুদ্ধক্ষেত্রেও নিজের নাম, বীরত্ব দেখিয়ে নিজের নামকে বিখ্যাত করবার জন্যে অনেক মানুষ যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, প্রাণ দিয়েছে। অর্থাৎ নামটা জগতে প্রচার হোক, নাম অমর হয়ে থাকুক, বিখ্যাত হয়ে যাক তার নাম, এর জন্যে মানুষ মরতেও ভয় পায় না। নিজের নাম, এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এখন যে নামটা সে শিশুকাল থেকে শুনে আসছে, বাবা মা বা গুরুজনরা সেই নাম রেখেছে, সেইটাকে যদি বড় বয়সে কেউ হঠাৎ পাল্টে দিল, কেউ হঠাৎ একটা বিদ্রুপ করে একটু বিকৃত করে দিল, তখন তার সব থেকে মনে বিরাট একটা আঘাত লাগে। যেমন একটা উদাহরণ দিচ্ছেন, যাহার নাম ভূতনা তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। অনেকের নাম আছে ভূতনাথ, কথাটার মানে ভূতেদের রাজা, এক প্রকার ভূতনাথ নামটা মহাদেবের, তিনি ভূত প্রেতের রাজা বলেই তার আরেক নাম ভূতনাথ। সেই মহাদেবের নাম বলেই অনেকের অনেক বাবা মা তার সন্তানের নাম রাখতেন ভূতনাথ। কিন্তু শুনতে খুব একটা ভালো লাগে না, ধ্বনিগত সাউন্ড সাউন্ড মানে শুনতে ভূতনাথ নামটা খারাপ লাগে, কিন্তু শিশুটা সেই নিজের নাম ভূতনাথই শুনে এসেছে বড় অবস্থা পর্যন্ত। এখন সেই ভূতনাথ নামটাকে পাল্টে যদি একটা সুন্দর নাম নলিনীকান্ত দেওয়া যায়, নলিনী মানে পদ্ম তো মানে চেহারা, অর্থাৎ পদ্মের মতো চেহারা, এর মানেটাও খুব সুন্দর, আবার ধ্বনিগত দিক থেকে শুনতেও তা ভালো লাগে। এখন যদি নলিনীকান্ত ভূতনাথ পাল্টে নলিনীকান্ত নাম তার রাখা হয়, সে কিন্তু মানবে না, কারণ তার শৈশব থেকে ভূতনাথ নামটাই শুনতে 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 তার মনে, তার রক্তে, তার সমস্ত অঙ্গে মিশে গেছে। এর বাইরে অন্য কোনো নাম পাল্টালেই তার মনের মধ্যে একটা আঘাত লাগবে। কিন্তু শিবনাথ এই ছাত্রদের মনে আঘাত দেওয়ার জন্যই এই রকম একটি কাণ্ড করত। হঠাৎ করে একটা বিদ্রুপাত্মক একটা নাম, একটা মজার একটা নাম দিয়ে ফেলত, আর অন্যান্য ছাত্ররা সেই নাম ধরে তাকে খেপাত। তার ফলে যে ছাত্রের এইরকম নাম পাল্টে দেয়া হলো বা বিকৃত করে দেয়া হলো, সে তখন মনে মনে দারুণভাবে আহত হতো। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। মানুষ নিজে একটা বস্তু, তার কারণ, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সে নিজে একটা বস্তু, কিন্তু নাম তো একটা শব্দ, একটা আওয়াজ, সেটা তো অবস্তু। কিন্তু নিজের থেকেও যেহেতু মানুষ তার নিজের ওই নামের আওয়াজটাকে বেশি ভালোবাসে, সেই জন্যেই বলল মানুষ বস্তুর থেকে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। আবার রবীন্দ্রনাথের সেই বৈশিষ্ট্য, কয়েকটা উদাহরণ, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, এবং আপনার চেয়ে আপনার নামকে বড় মনে করে। বাণী কথাটার অর্থ হচ্ছে বয়াকার দন্তের নয়, বাণী কথাটার অর্থ হচ্ছে সোনার উপর কাজ যারা করে তাদের পারিশ্রমিক মজুরি, শ্যাকরাদের মজুরিকে বাণী বলে। সোনার দাম অনেক প্রচুর, কিন্তু সোনার গয়না তৈরির যে মজুরি সেটা অতি অল্প। সেই গয়নার সোনা এনে মজুরি শ্যাকরা কত নেবে, পারিশ্রমিক কত নেবে, এইটাই মানুষের আসল চিন্তার কারণ হয়ে ওঠে। ঠিক তেমনি নিজের প্রাণের থেকে যে নিজের সম্মান, মান, মান মানে সম্মান, সম্মানকে মানুষ বড় করে দেখে, নিজের সম্মান বজায় রাখতে মানুষ জীবনও দিয়েছে, ইতিহাসে সে ঘটনাও পাওয়া যায়। আবার আপনার চেয়ে, আপনার মানে নিজের চেয়ে নিজের নামটাকে সে বড় মনে করে। নামকে বড় করবার জন্য সে শৈশব থেকে কষ্ট স্বীকার করে নামকে বিখ্যাত করতে চায়, নামের জন্য নিজের জীবনটাও দেয়। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড়, অন্তর্নিহিত মানে ভিতরে, ভিতরে যেটা রয়েছে নিগুড়, গভীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হয়ে পড়ল। নিরতিশয় মানে অতিশয় কাতর হয়ে পড়ল। ভেটকি নাম কার? শশী শেখরকে। শশী শেখর এত একটা, এমন একটা সুন্দর নাম, তাকে নামটা পাল্টে বিকৃত করে ভেটকি নাম দিলেন। কেন ভেটকি নামটা তার নামটা রেখেছিলেন শশী শেখরের? বিশেষত উক্ত নামকরণে তার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। সুশীলাকারের চেহারাটা ভেটকি মাছের মতো শিবনাথ পণ্ডিতের মনে হয়েছিল, সেই জন্যে ওর চেহারার উপর নজর দিয়ে চেহারার বিশেষ ওই রকম একটা বিশেষত্ব দেখে তার নাম ভেটকি করলো, সেটা শশীশেখর বুঝতে পেরেছিল। শশীশেখর কে? সেই শিবনাথ পণ্ডিতের ক্লাসের একটি ছেলে, একটি ছাত্র। শশীশেখর যখন বুঝতে পারলো যে আমার চেহারার উপর নজর দিয়েই তার নামকে ভেটকি করা হলো, তাতে শশীশেখর মনে মনে তার মর্মযন্ত্রণা, হৃদয়ের যন্ত্রণা, মনের যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়া উঠিল। কিন্তু কিছু করার নেই, গুরুমশাইয়ের ওপর দিয়ে তো চলা যায় না। গুরুমশাই যা করবেন সেটাই ঠিক, শশীশেখর নীরবে মেনে নিল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল। ছেলেরা এরপর থেকে তাকে ভেটকি ভেটকি বলে খেপাতে থাকবে, তাকে মাথা নিচু করে থাকতে হবে। এইভাবে শিবনাথ পণ্ডিত তার ছাত্রদের নানা দিক থেকে অত্যাচার করতেন, অপমান করতেন, কটু কথা বলতেন, মারধর করতেন। এতক্ষণ পর্যন্ত গল্পের একটা অংশ শেষ হলো। শিবনাথ পণ্ডিত আমাদের গল্পের অন্যতম মুখ্য চরিত্র, প্রধান চরিত্র, তাই শিবনাথ পণ্ডিতের চরিত্রটা কেমন, শিবনাথ পণ্ডিত তার ছাত্রদের প্রতি কেমন ব্যবহার করে, তিনি লোকটি কেমন, ছাত্রদের ধারণা কেমন শিবনাথ পণ্ডিতের প্রতি, এইগুলো আমরা এতক্ষণে জানলাম। এবার গল্পের আরেকটি মুখ্য চরিত্র আছে, তার নাম হচ্ছে আশু। তার সম্বন্ধে বলে মূল গল্পে রবীন্দ্রনাথ প্রবেশ করবে। আজ এই পর্যন্ত, সামনের দিন আবার পরের অংশ থেকে পড়াবো।